বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 4 মার্চ, 19 ফাল্গুন এবং ফার্সি 13 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে IAEA এর মহাপরিচালকের ইরান সফর এবং বাংলাদেশে NID দিয়ে ট্রেনের টিকিট কাটা নিয়ে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে জ্ঞান বিজ্ঞানে ইরানি মনীষীদের অবদান, নিয়মিত পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কোনো পরমাণু স্থাপনায় সামরিক হামলা সম্পূর্ণ বেআইনি বলে মন্তব্য করেছেন তেহরান সফররত IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। বাংলাদেশে আন্দোলন দমিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের উপর সরকার হামলা মামলা করছে বলে অভিযোগ মাহমুদুর রহমান মান্নার। ৪২ দিন জেলবন্দী হয়ে থাকার পর মুক্তি পেলেন ভারতের পশ্চিমবঙ্গের IASF এর বিধায়ক নওশাদ সিদ্দিকি, বললেন তিনি ভয় পাননি। এবং জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া এখন আর পাশ্চাত্যের উপর নির্ভরশীল নয়, ভারতের রাজধানী নয়াদিল্লিতে বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। তেহরান সফররত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন যে কোনো পরমাণু স্থাপনায় সামরিক হামলা সম্পূর্ণ বেআইনি। আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা করার যে হুমকি দিয়ে আসছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গ্রোসি মন্তব্য করেছেন। তিনি আজ তেহরানে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন। এ সময় পাশ্চাত্যের সঙ্গে ইরানের আস্থা সৃষ্টিতে ভূমিকা পালন করার জন্য IAEA এর প্রতি আহ্বান জানান ইসলামী। মার্কিন সরকার সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। গত মাসে তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম নিটস বলেন ইরানের বিরুদ্ধে সব ব্যবস্থা নেয়ার পথ খোলা রাখা হয়েছে। তিনি আরও বলেন ইসরায়েলও প্রয়োজনে ইরানের বিরুদ্ধে যে কোনো কিছু করার অধিকার রাখে এবং আমরা তেল আবিবের পাশে রয়েছি। এর আগে ইরান শতকরা 84% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA যে অভিযোগ করেছে সে বিষয়ে আলোচনা করার জন্য সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি শুক্রবার তেহরান সফরে আসেন। শুক্রবার তেহরান বিমানবন্দরে গ্রোসিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি।
ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে তেহরানের সঙ্গে আইএইএ এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মত পার্থক্য রয়েছে। সংস্থাটি ইরানের বিরুদ্ধে সর্বশেষ যে অভিযোগটি উত্থাপন করেছে তা হল আইএইএ এর পরিদর্শকরা গত 22 জানুয়ারি ইরানের ফোর্দো পরমাণু স্থাপনায় 83.7 মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কণা খুঁজে পেয়েছেন, যা ইরানের ঘোষিত মাত্রা চেয়ে অনেক বেশি। মোহাম্মদ সালামি গত বুধবার আইএইএর ওই অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন তার দেশের ঘোষিত পরমাণু তৎপরতার কোনো ধরনের বিচ্যুতি ঘটেনি। ইরানের সীমান্তবর্তী মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে স্থায়ী দূতাবাস খুলতে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তেলাবিব দাবি করেছে দূতাবাস খুলতে যাওয়ার এ ঘটনার মধ্য দিয়ে এশিয়া ইসরায়েলের প্রভাব বৃদ্ধির প্রমাণ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আগে তেলাবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছে। ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক হায়ম জানিয়েছে ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদে স্থায়ী দূতাবাস উদ্বোধন করতে শীঘ্রই দেশটি সফরে যাবেন। দৈনিকটি জানিয়েছে ইরান তুর্কমেন সীমান্ত থেকে 20 কিলোমিটার দূরে উদ্বোধন হতে যাওয়া দূতাবাসটি ইরান সীমান্তের সবচেয়ে কাছাকাছি কোনো ইসরায়েলি কূটনৈতিক মিশন হতে যাচ্ছে। প্রায় এক দশক আগে তুর্কমেনিস্তানে অস্থায়ী দূতাবাস খুলেছিল তেলাবিব। এবার যে ভবন ইসরায়েলের দূতাবাস খোলা হচ্ছে সেটি ইরানের অপর সীমান্তবর্তী দেশ আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের অনুরূপ। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন দমিয়ে রাখতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা মামলা করছে বলে অভিযোগ করেছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিরোধী মতের রাজনৈতিক নেতাদের দমনপীড়ন এবং লাগামহীনভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আন্দোলন দমিয়ে রাখতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা মামলা করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন এই সরকারের পতন ঘটানোর জন্য আন্দোলন করতে হবে, তার কোনো বিকল্প নেই। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিরোধী মতের রাজনৈতিক নেতাদের দমনপীড়ন এবং লাগামহীনভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন তারা ছাত্রীকে বিভস্ত্র করে সমগ্র বাংলাদেশকে বিভস্ত্র করেছে, তাই তাদের বিদায় করা ছাড়া আর কোনো উপায় নেই। সমাবেশে আগামী 11 মার্চ ঢাকা সহ বিভাগীয় শহরে মানববন্ধনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। পরে প্রেস ক্লাবের সামনে থেকে একটি পদযাত্রা বের হয়ে সেগুনবাগিচা হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
বিভিন্ন জায়গায় বোঝাবার চেষ্টা করে ওরা হিংসাস্ত্রের পথ দিচ্ছে, ওরা আগুন সন্ত্রাস করবে, ওরা নির্বাচন বাতিল করবে, ওরা অশান্তি তৈরি করবে। কিন্তু আমরা এই এতদিন আন্দোলন করে করে বুঝিয়ে দিয়েছি আমরা যেমন শান্তির মধ্যে আন্দোলন করতে পারি তেমনি দরকার লাগলে বিদ্রোহী হতে পারি।
রোজার আগে আরো কর্মসূচি থাকবে, গণতন্ত্র মঞ্চের নিজস্ব কর্মসূচি থাকবে দেশব্যাপী, রোজার মাসেও আমাদের গণসংযোগ চলবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচিকে পুলিশ গ্রেপ্তার করার পর কলকাতার ব্যাংশাল আদালত তাকে জামিন দিয়েছে। ওই ইস্যুতে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আজ ব্যাংশাল আদালত আইনজীবী কৌস্তভ বাগচিকে 1,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। তার জামিনের পক্ষে আদালতে সাফাই দেন বামপন্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্য আইনজীবীরা। আদালতে তারা অবিলম্বে কৌস্তভকে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়ার দাবি জানান। আজ নিজ বাড়িতে গ্রেপ্তার হওয়ার পর কৌস্তভ বাগচি বলেন মাতৃ সমা মুখ্যমন্ত্রী পুত্র সম কৌস্তভ বাগচিকে ভয় পেয়েছে, এটাই আমার জয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে আগামী দিনে কোর্টে ও রাজপথে দেখা হবে। স্বৈরাচারী শাসক তার কাজ করেছে, এর জবাব কোর্ট আর রাস্তায় পাবে। তিনি শাসকের প্রতি হিংসার রাজনীতির শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন কৌস্তভ বাগচি। 42 দিন জেলবন্দী হয়ে থাকার পর আজ মুক্তি পেয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, কেউ যদি ভেবে থাকে তিনি ভয় পেয়েছেন তাহলে তিনি ভুল করছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, কেউ যদি ভেবে থাকে আমি ভয় পেয়েছি তাহলে ভুল করছে। 42 দিন জেলবন্দী হয়ে থাকার পর অবশেষে আজ শনিবার মুক্তি পেয়ে তিনি রাজ্য সরকারের উদ্দেশ্যে ওই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ছিলাম, আছি এবং থাকবো বলেও জানিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা ও বিধায়ক নওশাদ সিদ্দিকী। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ তার সঙ্গে গ্রেপ্তার হওয়া আরো 63 জন। গ্রেপ্তার হওয়ার 40 দিনের মাথায় তারা জামিন পেয়েছিলেন। গত শুক্রবার বিধায়ক নওশাদের জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কাগজপত্র সময় মতো প্রেসিডেন্সি জেলে না পৌঁছানোয় অবশেষে আজ মুক্তি পেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। গত 21 জানুয়ারি কলকাতার ধর্মতলায় আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মীদের। এ সময় গ্রেপ্তার হন নওশাদ সিদ্দিকী ও তার কর্মী সমর্থকরা। নিম্ন আদালতে 2টি আলাদা থানার মামলায় তারা জামিন পাননি। শেষমেশ কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তারের 40 দিনের মাথায় গত বৃহস্পতিবার তারা জামিন পান। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে তার দেশ এখন আর পাশ্চাত্যের উপর নির্ভরশীল নয়। তিনি আরও বলেছেন, মস্কোর নয়া জ্বালানি নীতি প্রাচ্যের দেশগুলোকে ঘিরে, বিশেষ করে চীন ও ভারতকে ঘিরে আবর্তিত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে G20 সম্মেলনের অবকাশে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমরা আর আমাদের পশ্চিমা শরিকদের উপর নির্ভর করব না, আমরা তাদেরকে আর আমাদের পাইপলাইন উড়িয়ে দেওয়ার সুযোগ দেব না। রাশিয়া থেকে ইউরোপে গ্যাস রপ্তানির পাইপলাইন নর্ড স্ট্রিম গত বছরের শেষ দিকে বোমা মেরে উড়িয়ে দেয় আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে দেশটির সেনাবাহিনী একাজ করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাশিয়ার জ্বালানি নীতি এখন নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য শরিকদের ঘিরে আবর্তিত হবে। ভারত ও চীন সেরকমই 2টি শরিক দেশ। একজন ইসরায়েলি মন্ত্রী একটি ফিলিস্তিনি গ্রাম মানচিত্র থেকে মুছে ফেলার যে হুমকি দিয়েছেন সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কো। তিনি শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে দেয়া এক বক্তৃতায় ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানান। তুর্ক বলেন, এটি হিংসা এবং শত্রুতা উদ্রেককারী একটি অকল্পনীয় বিবৃতি। ইহুদিবাদী ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সম্প্রতি বলেন, পশ্চিম তীরের হুয়াওয়ারা গ্রামটি মাটির সাথে মিশিয়ে দেওয়া প্রয়োজন। ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা 4 দিন আগে ওই গ্রামে ভয়াবহ তাণ্ডব চালানোর পর ইসরায়েলের মন্ত্রী এই বক্তব্য দেন। উগ্রবাদী মন্ত্রী জোর দিয়ে বলেন, ইসরায়েলকে এটি করতে হবে। ইসরায়েলের এই মন্ত্রী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের বিষয়টিও দেখভাল করেন। এদিকে অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের হুয়ারা গ্রামে ভয়াবহ তাণ্ডব চালানোর দায়ে আটক বেশিরভাগ ইহুদি বসতি স্থাপনকারীকে ছেড়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। আর এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনি নেতৃবৃন্দ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেছেন, সন্ত্রাসী বসতি স্থাপনকারীদের মুক্তি দেওয়ার যে সিদ্ধান্ত ইসরায়েলি বিচার বিভাগ নিয়েছে তাতে আরেকবার ইহুদিবাদী সরকারের বর্ণবাদী ও ফ্যাসিবাদী চরিত্র সবার সামনে উন্মুক্ত হয়ে পড়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরান সফর করছেন। সংস্থার নির্বাহী পরিষদের আসন্ন বৈঠকের প্রাক্কালে পশ্চিমা গণমাধ্যমে ব্যাপক প্রোপাগান্ডা থেকে মনে করা হচ্ছে ইরান বিরোধী নয়া কোনো প্রস্তাব পাশ করা হতে পারে। তবে গ্রোসির সফরকে ইরান ইতিবাচক দৃষ্টিতেই দেখছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন সহকর্মী নাসির মাহমুদের পরিবেশনায়।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএর মহাপরিচালক গতকাল ইসলামী প্রজাতন্ত্র ইরানে দুদিনের সফরে এসেছেন। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দে এর আগে গ্রোসির ইরান সফর সম্পর্কে জানিয়েছিলেন। গ্রোসি নিজেও এই সফরের আগে বলেছিলেন, পরমাণু সমঝোতা বিষয়ক চ্যানেল এবং ইরানের সাথে দ্বিপক্ষীয় আলোচনার পরিবেশ বর্তমানে খুব ভালো অবস্থায় নেই। তিনি বলেন, আমি আশা করি এই অনিবার্য সংলাপকে পুনরুজ্জীবিত করতে এবং শক্তিশালী করতে পারব, তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তিনি মন্তব্য করেন। বিগত বছরগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে ইহুদিবাদী ইসরায়েল সহ পশ্চিমা শাসকদের ভিত্তিহীন কিছু দাবির পুনরাবৃত্তি করেছে। 2023 সালে আইএইএর নির্বাহী পরিষদের প্রথম বৈঠক 6 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত 4 মাস আগে নির্বাহী পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে সমালোচনামূলক প্রস্তাব গৃহীত হয়েছিল। বিগত সপ্তাহ জুড়ে পশ্চিমা গণমাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে এমন সব দাবি তোলা হয়েছে যেগুলো পর্যালোচনা করলে বুঝতে পারা যায় পশ্চিমারা ইরানের বিরুদ্ধে নির্বাহী পরিষদে নয়া প্রস্তাব পাশ করতে উঠে পড়ে লেগেছে। আমেরিকার নিউজ পোর্টাল ব্লুমবার্গ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে 2 জন পদস্থ কূটনীতিকের বরাত দিয়ে লেখা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় আইএইএর পরিদর্শকরা শতকরা 84 মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের সন্ধান পেয়েছে। ওই প্রতিবেদনের জবাবে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বলেছেন, শতকরা 60 মাত্রার চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো কর্মসূচি ইরানের নেই। ওয়াল স্ট্রিট জার্নালও লিখেছে, 2টি নির্ভরযোগ্য সূত্র তাদের জানিয়েছে যে আইএইএ ইরানের 84 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধির ব্যাপারে পৃথক কোনো প্রতিবেদন দিতে চাচ্ছে না। যদিও সংস্থার প্রযুক্তিবিদরা সমস্যাগুলো নিরসনের লক্ষ্যে 2 বার ইরান সফর করেছেন। ইরান নিজেও সংস্থাটির মহাপরিচালককে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বহুবার পরিদর্শন করেছেন, কিন্তু ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এমন কোন তথ্য প্রমাণ তারা কখনোই পাননি। যাই হোক, ইরান মনে করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উচিত ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে নিরপেক্ষ ও পেশাদার পন্থা অবলম্বন করা। ইরানের উপর চাপ বাড়ানোর জন্য পশ্চিমা দল বা ইহুদিবাদী শাসকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ভূমিকা পালন না করা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
বাংলাদেশ প্রসঙ্গ আর সঙ্গে যুক্ত দিচ্ছে আমি বাবুল আখতার। বাংলাদেশ রেলওয়ে অনলাইনে এবং অফলাইনে আন্তনগরের ট্রেনের টিকিট কাটার জন্য জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করেছে। এ সম্পর্কে যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া নিয়ে রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন।
বাংলাদেশে ট্রেনের টিকিট প্রাপ্তিতে সংকট নিয়ে সমালোচনা অনেক আগের, কারণ অনেকেই চান না স্টেশনের কাউন্টারে ভিড় ঠেলে ট্রেনের টিকিট কাটতে, কিংবা নানা ব্যস্ততায় সময়ও হয়ে ওঠে না অনেকের। তাই অনলাইনে টিকিট কাটা দিন দিন জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশে অনেক আগে থেকেই অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি চালু হয়েছে। যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন। যদিও সেখানে ভোগান্তির খবর প্রায়ই আসে গণমাধ্যমে। একসময় শুরু হয় ট্রেন যাত্রীদের ভোগান্তি কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনির একক অবস্থান আন্দোলন। আলোচনার ঝড় তুলে সারা দেশে, কিন্তু এত সব কিছুর পরেও সংকট সমাধান হয়নি তেমনটি। এমন বাস্তবতায় বাংলাদেশ রেলওয়ে অনলাইনে এবং অফলাইনে আন্তনগর ট্রেনের টিকিট কাটার জন্য জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করেছে। টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণ জরিমানা করা এবং ভাড়া আদায় সহজ করার লক্ষ্যে এমন ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। টিকিট ব্যবস্থাকে আপগ্রেড করতে নতুন এই নিয়ম শুরু হয়েছে চলতি বছরের পয়লা মার্চ থেকে। শুরুর পর থেকে দেশের বিভিন্ন ট্রেন স্টেশনে যাত্রীরা এ নিয়ে দিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া।
এটা আসলে সকলের কাছে তো আর সহজ না, আবার সবার কাছে কঠিনও না। এটা জাস্ট একবার দেখলে অতি সহজে করা যায়।
খুব ভালো একটা সিস্টেম, এইটার জন্য ব্ল্যাক হচ্ছে না, মানে যারা আসতেছে সবাই কিনতে পারতেছে।
কেউ বলছেন নতুন সিস্টেম অনেকের বুঝতে সমস্যা হচ্ছে, আবার কেউ বলছেন টিকিট প্রাপ্তির জন্য সুবিধা হয়েছে তাদের।
টিকিটের দাম থাকতো 300 টাকা, দিত 600 টাকা, 500 টাকা, ওটা থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সবাই এখন মুক্ত হয়েছি আর কি।
কালোবাজারি থেকে 1-2 ঘন্টার মধ্যে ওরা পেয়ে যেত, ওরা সকল রকমের সুবিধা পেত, কিন্তু আমরা লাইন ধরে আমরা কোনো সুবিধা পেতাম না। এটা অবশ্যই ভালো উদ্যোগ।
এটা করাতে সুবিধা হবে, আমরা কালোবাজারের টিকিট নিতে পারবো না, আমরা নিজেরা নিজের টিকিট কাটতে পারবো।
যাত্রীরা বলছেন জাতীয় পরিচয়পত্র দিয়ে নিজের টিকিট নিজেই কিনতে হবে, এটা তাদের অনেকের আবার জানা ছিল না, তাই প্রয়োজনীয় প্রচার চান এসব সাধারণ যাত্রীরা। তবে নতুন নিয়ম চালু হয় বিভিন্ন রেল স্টেশনে যাত্রীদের জন্য আলাদা রেজিস্ট্রেশন বুথের কথা থাকলেও সেটি এখনো বসানো হয়নি অনেক রেল স্টেশনে। কমলাপুরের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সরওয়ার বলেন কালোবাজারি সহ নানা অনিয়ম বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সিস্টেমের ফলে কালোবাজারির দৌরাত্ম্য কমে আসবে এবং আশা করি বন্ধই হবে। তো এখানে আপনার প্রত্যেককেই তার আইএনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে অথবা
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানি মনীষীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত অনুষ্ঠানে আমরা সমকালীন ইতিহাসে পদার্থবিজ্ঞানে ইরানি গবেষক অধ্যাপক মাহমুদ হেসাবির অবদান ও তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেছি। গত অনুষ্ঠানে আমরা বলেছিলাম অসাধারণ প্রতিভার অধিকারী মাহমুদ হেসাবি চিকিৎসা, গণিতশাস্ত্র ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন। আজকের অনুষ্ঠানে আমরা অধ্যাপক মাহমুদ হেসাবির জীবনের আরও কিছু দিক এবং আরেকজন গবেষক ও চিন্তাবিদ ডক্টর অলেনুস তেরিয়ন সম্পর্কে কথা বলব।
ফার্সি ভাষা ও সাহিত্যের প্রতি অধ্যাপক মাহমুদ হেসাবির গভীর আগ্রহ ও ভালোবাসা ছিল সবার জন্য বড় দৃষ্টান্ত। তিনি মনে করতেন এই ভাষার সমৃদ্ধির কারণে ইরানের সংস্কৃতির খ্যাতি আজ সর্বত্র। তিনি তার লেখনীতে প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন বিদেশি শব্দের পরিবর্তে ফার্সি শব্দ ব্যবহার শুরু করেন। তার এই পরিশ্রমের কারণে এখনও ইরানে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিদেশি শব্দের পরিবর্তে ফার্সি বহুল শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। অধ্যাপক মাহমুদ হেসাবি ব্যক্তিগত জীবনে খুবই হাসিখুশি ও বিনয়ী ছিলেন। তিনি কম কথা বলতেন এবং চিন্তা করতেন বেশি। তিনি অল্পে তুষ্ট ও মিতব্যয়ী ছিলেন। যা কিছু পেতেন সেটাকে তিনি সৃষ্টিকর্তার অশেষ নিয়ামত মনে করতেন এবং সেটার পূর্ণ ব্যবহার করতেন। তিনি কখনোই জ্ঞান অর্জন থেকে বিরত থাকতেন না, এমনকি অন্য ভাষা শেখার জন্য প্রতিদিন রাতে 1 ঘন্টা সময় ব্যয় করতেন।
অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতিপদার্থবিজ্ঞান এমন একটি বিদ্যা যা জ্যোতিপদার্থবিজ্ঞানের বস্তু ও ঘটনা অধ্যয়নের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের পদ্ধতি ও নীতিগুলো প্রয়োগ করা হয়। পদার্থবিজ্ঞানের এ শাখায় মহাবিশ্বের সমস্ত বস্তু যেমন গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, ছায়াপথ, পালসার বা চৌম্বক, অবর্তিত নিউট্রন, তারকা, ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর ইত্যাদির সম্পর্কে আলোচনা করা হয়, তাকে জ্যোতিপদার্থবিজ্ঞান বলে। জ্যোতিপদার্থবিজ্ঞান মহাকাশ গবেষণা বা জ্যোতির্বিদ্যারই একটি শাখা, যা কিনা মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান ও গতিবিধির উপর প্রচলিত সরাসরি নজরদারির পরিবর্তে পদার্থবিদ্যা ও রসায়নের নীতিগুলো ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে জ্যোতিপদার্থবিজ্ঞান আসলে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত নানা বস্তুর অধ্যয়ন ও গবেষণা। সমগ্র মহাবিশ্বের পদার্থবিদ্যা বিগ ব্যাং মডেল দ্বারা বর্ণিত হয়েছে। এখন থেকে প্রায় 1370 কোটি বছর আগে মহাবিশ্ব এক অতি ঘন ও উত্তপ্ত বিন্দুর মতো অবস্থা থেকে প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দুর প্রকাণ্ড বিস্ফোরণের মাধ্যমে সম্প্রসারণশীল মহাবিশ্বের সৃষ্টি হয় বলে এই মতবাদ বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব নামে পরিচিত।
একক বস্তুটি মহাবিশ্বের মূল বস্তু, যা পরবর্তীকালে প্রসারণের ফলে সম্প্রসারণশীল মহাবিশ্বের সৃষ্টি হয় এবং বস্তুটিও শীতল হতে থাকে। এই সময় থেকেই প্রসারণের শুরু, যা বিগ ব্যাং নামে পরিচিত। মহাজাগতিক বস্তু প্রসারণের ফলে ক্রমশ ঠান্ডা হতে থাকে এবং গামা রশ্মি মহাবিশ্বে ছড়িয়ে পড়ে ও পরমাণুর ছোট কণার উদ্ভব হয়। বিগ ব্যাং এর কয়েক মিনিট পর সূক্ষ্মাতিসূক্ত বস্তুকণা ক্রমশ ঘন হয়ে নিউট্রন ও প্রোটন তৈরি করে। এই প্রোটন ও নিউট্রন থেকে হাইড্রোজেন তৈরি হয় এবং দুটি হাইড্রোজেন পরমাণুর বিক্রিয়ার ফলে হিলিয়াম তৈরি হয়। অভিকর্ষ শক্তির ফলে হাইড্রোজেন ও হিলিয়ামের সমন্বয় ঘটে এবং যে উষ্ণতার সৃষ্টি হয় তা অত্যন্ত উজ্জ্বল গ্যাসযুক্ত মেঘ সৃষ্টি করে। এই মেঘ থেকেই কয়েকশো মিলিয়ন বছর পর নক্ষত্র ও গ্যালাক্সির সৃষ্টি হয়। গ্যালাক্সির বস্তুকণা ও গ্যাসীয় পদার্থ অভিকর্ষীয় বলের কারণে একত্রিত হয়ে নীহারিকা বা নেবুলার সৃষ্টি করে। অনবরত আণবিক বিস্ফোরণ ঘটতে থাকায় নীহারিকায় ভারী উপাদানের সৃষ্টি হয়। নীহারিকার কেন্দ্রীয় নক্ষত্রের চারপাশে শিলা ও ধাতুর সমন্বয় থেকেই নক্ষত্রের চারপাশে ঘুরতে থাকা গ্রহগুলোর সৃষ্টি হয়। এভাবে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগতের সৃষ্টি হয়েছিল।
সমসাময়িক যুগে একজন বিখ্যাত এবং প্রভাবশালী ইরানি নারী বিজ্ঞানী, যিনি জ্যোতিপদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছেন, তিনি হচ্ছেন অলেনুশ তেরিয়ন। তিনি ইরানের জ্যোতিপদার্থ বিজ্ঞানের জননী হিসেবে পরিচিত। অলেনুশ তেরিয়ন 1920 সালে আর্মেনীয় সংস্কৃতি মনা পরিবারে জন্মগ্রহণ করেন এবং ওই পরিবারেই তিনি পড়ালেখা করেন। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স ডিগ্রি লাভ করেন এবং এ বিশ্ববিদ্যালয়ে তাকে বিজ্ঞান অনুষদের ল্যাবরেটরিতে নিরীক্ষক বা সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর পড়াশোনা অব্যাহত রাখার জন্য তিনি ফ্রান্সের সোরবন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান এবং সেখান থেকে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। সেখানে অধ্যাপনা করার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়ে তিনি ইরানে ফিরে আসেন। ডক্টর অলেনুশ তেরিয়ন পড়াশোনা ও গবেষণা চালানোর জন্য পদার্থবিজ্ঞান বেছে নেয়ার কারণ সম্পর্কে বলেছেন, আপনি যখন কোনো ভালো শিক্ষকের তত্ত্বাবধানে থেকে কোনো বিষয়ে পড়াশোনা শুরু করবেন তখন ওই বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন। আমি পদার্থবিজ্ঞানে আকৃষ্ট হয়ে পড়ার প্রধান কারণ ছিল এ বিষয়ে আমি একজন ভালো ও গুণী শিক্ষক পেয়েছিলাম। আমি এ বিষয়ে এতটাই আগ্রহী ছিলাম যে আমার পিতাকে বলেছিলাম এমন কাজ করতে চাই যা এর আগে কেউ করেনি। আমি প্রমাণ করতে চাই এক্ষেত্রে ছেলে মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন মানুষের যদি যোগ্যতা থাকে তাহলে সে যে কোনো অসাধ্যকে সাধ্য করতে পারে এবং আমি তা প্রমাণ করেছি।
ডক্টর অলেনুশ তেরিয়ন 1959 সালে তৎকালীন পশ্চিম জার্মানি সরকারের বৃত্তি নিয়ে সোলার ফিজিক্স অবজারভেটরি কেন্দ্রে অধ্যয়ন ও গবেষণা করার সুযোগ পান। এরপর তিনি ইরানে ফিরে আসেন। ইরানে প্রথম সোলার ফিজিক্স অবজারভেটরি প্রতিষ্ঠায় তিনি প্রধান ভূমিকা পালন করেন। একই সঙ্গে তেহরান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজও শুরু করেন। তিনিই ছিলেন প্রথম ইরানি নারী বিজ্ঞানী যিনি অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতি পদার্থবিজ্ঞান চর্চার ক্ষেত্র প্রতিষ্ঠা করেছিলেন। ডক্টর অলেসনুস তেরিয়ন 1966 সালে তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা কমিটির সদস্য নির্বাচিত হন এবং এর তিন বছর পর তিনি আনুষ্ঠানিকভাবে তেহরান বিশ্ববিদ্যালয়ের জিও ফিজিক্স ইনস্টিটিউটের সৌর পদার্থবিদ্যা গবেষণা বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হন। তিনি সোলার ফিজিক্স অবজারভেটরিতে কাজ শুরু করেন, যেটির প্রতিষ্ঠায় তাঁরই বড় ভূমিকা ছিল। ডক্টর অলেনুস তেরিয়ান ফার্সি, আর্মেনিয়া, তুর্কি, ইংরেজি ও ফরাসি ভাষায় দক্ষ ছিলেন। 2010 সালে তাঁর 90তম জন্মবার্ষিকী পালিত হয়। তিনি তার বাড়ি ও সমস্ত সম্পদ আর্মেনীয় শিক্ষাবিদদের জন্য দান করে যান। ওই বছরেই তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান সম্পর্কিত ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানে শেষ করছি। আগামী আসরে আমরা ইরানের অন্য কোনো গবেষক ও মনীষীকে নিয়ে কথা বলব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 4 মার্চ শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, তিস্তায় আরো খাল খনন করবে পশ্চিমবঙ্গ, বিপর্যয়ের শঙ্কা বাংলাদেশে, কালের কণ্ঠ। ইত্তেফাকের খবর, আওয়ামী লীগ একা ভোট করলে অন্যদের সামনে বিকল্প কি, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই, নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী। যুগান্তর, ফুল পরীক্ষা নির্যাতন, সঞ্জিদা সহ 5 ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার, প্রথম আলো। পশ্চিমাদের রুশ বিরোধী নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ আক্রান্ত হয়েছে বললেন পররাষ্ট্রমন্ত্রী মানব জমিন। ভারতের শিরোনাম, বিজেপি কি ত্রিপুরায় মুখ্যমন্ত্রিত্ব থেকে মানিককে সরাবে, আনন্দবাজার পত্রিকা। জামিনের আবেদন খারিজ, গারদেই হোলি কাটবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সিসোদিয়ার, সংবাদ প্রতিদিন। মোদি মমতা এক বাগানের ফুল, গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। তিস্তায় আরও খাল খনন করবে পশ্চিমবঙ্গ, বিপর্যয়ের শঙ্কা বাংলাদেশে, কালের কণ্ঠের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। তিস্তা ব্যারেজ প্রকল্পের অধীনে আরও 2টি খাল খননের জন্য শুক্রবার প্রায় 1,000 একর জমি দখল করেছে ভারতের পশ্চিমবঙ্গ সেচ বিভাগ। এই পদক্ষেপটি ভারতের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় আরও বেশি কৃষি জমিকে সেচের আওতায় আনতে সাহায্য করলেও বাংলাদেশকে বিপর্যস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি সংকট নিরসনে 1 দশকেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
ফুলপরিকে নির্যাতন, সঞ্জিদা সহ 5 ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার। প্রথম আলো, মানব জমিন, ডেইলি স্টার সহ প্রায় সব দৈনিকে প্রকাশিত এ খবরে লেখা হয়েছে, কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপরি খাতুনকে নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী সঞ্জিদা চৌধুরী সহ 5 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। 12 ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে 4.5 ঘন্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ফিনান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরি খাতুন। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালিগালাজ ও ঘটনা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেয়া হয়।
ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশও। দৈনিক প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে, দেশের 13টি এলাকা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ভূগর্ভস্থ ফাটল বা চ্যুতি থাকার কারণে এই কম্পন হতে পারে। সবচেয়ে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা ও সিলেটের জৈন্তাপুর এলাকা। সব এলাকাই ঢাকা থেকে কমপক্ষে 100 কিলোমিটার দূরে, কিন্তু সেখানে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হলে তা ঢাকায় বড় ধরনের বিপর্যয় তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ একা ভোট করলে অন্যদের সামনে বিকল্প কি? একজোট হতে পারে অন্য দলগুলো, ইত্তেফাকে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে। বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ অবধি না এলেও নির্বাচনকে অংশগ্রহণমূলক করার সিদ্ধান্ত নিতে পারে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কীভাবে ও কোন প্রক্রিয়ায় আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করা হবে তা জনগণের সামনে এক বড় রহস্য। প্রতিটি নির্বাচনে ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণের কৃতিত্ব যেমন আওয়ামী লীগকে দিতে হয়, তেমনি নির্বাচনের পূর্বাবধি সেই কৌশল পুরোপুরি গোপন রাখার কৃতিত্ব তাদের। এই যে কেউ কিছু জানে না পরিস্থিতি, তা রাজনৈতিক অঙ্গনে অনেককে ফেলেছে মহাবিপদে।
দৈনিক মানব জমিনের খবর, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ সহ গোটা গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণ আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যেসব দেশ এসব নিষেধাজ্ঞা দেয়া শুরু করেছে, তারা কখনো ঢাকার সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করেনি বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। অথচ এ কারণে বিশ্বজুড়ে যেসব দেশে অর্থনৈতিক পতন সবচেয়ে কঠিন আঘাত হেনেছে, বাংলাদেশ তার অন্যতম। বুধবার G20 দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর দ্য হিন্দুর সঙ্গে এসব কথা বলেন তিনি।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বিবিসি NDTV-র প্রতিবেদন, কৈলাস নামে হঠাৎ নতুন একটি রাষ্ট্রের দাবি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে কি? হঠাৎ একটি নতুন রাষ্ট্রের দাবি উঠেছে, এর নাম ইউনাইটেড স্টেট অব কৈলাসা। এটি একটি দ্বীপ রাষ্ট্র বলে দাবি করা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে এসেছে সম্প্রতি জেনেভায় জাতিসংঘের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার সম্মেলনে এক সুন্দরী তরুণী বক্তব্য দিলে। স্বঘোষিত হিন্দু ধর্মগুরু নিত্যানন্দের টুইটার অ্যাকাউন্টে ওই তরুণীর ছবি পোস্ট করে পরিচয় দেয়া হয়। বলা হয় ওই তরুণী হচ্ছেন মা বিজয় প্রিয়া নিত্যানন্দ এবং তিনি নতুন দেশ কৈলাসার জাতিসংঘ প্রতিনিধি। 2019 সালে নিত্যানন্দের বিরুদ্ধে ভারতে ধর্ষণ এবং অপহরণের অভিযোগে একাধিক মামলা হয়। ওই সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। পরে নিত্যানন্দ দাবি করেন নিজের এক দেশ তৈরি করেছেন তিনি, এটির নাম ইউনাইটেড স্টেট অব কৈলাসা। সে দেশে সবাই হিন্দু ধর্ম অবলম্বী। পশ্চিমা গণমাধ্যম জানিয়েছে ইকুয়েডরের পূর্বাঞ্চলে অবস্থিত একটি দ্বীপ কিনে নিয়েছেন নিত্যানন্দ, এটিকেই তিনি নতুন দেশ বলে দাবি করছেন।
জামিনের আবেদন খারিজ, গারদেই হোলি কাটবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সিসোদিয়ার। দৈনিক সংবাদ প্রতিদিন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, খারিজ জামিনের আবেদন, হোলির উৎসব জেলবন্দী হয়েই কাটবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার। আরও দুদিন অর্থাৎ সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকতে হবে তাকে। মামলার পরবর্তী শুনানি আগামী 10 মার্চ। শনিবার দিল্লির বিশেষ সিবিআই দাবি করে আবগারি দুর্নীতির তদন্তে সহযোগিতা করছেন না মনীষ সিসোদিয়া। তাকে আরও 3 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হলে আদালত আরও 2 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতাবন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইনাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গত 2 আসরে আমরা খুররাম শাহর মুক্ত করার অভিযানে অংশগ্রহণকারী সাহসী কমান্ডার আহমদ মুতাওয়াসিলিয়ান সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা এই কমান্ডারের ইরান থেকে সিরিয়া গমন এবং সিরিয়া থেকে লেবাননে গিয়ে অনিশ্চিত ভাগ্যলিপির শিকার হওয়ার সম্পর্কে সংক্ষেপে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
দখলদার ইরাকি বাহিনীর হাত থেকে খোররাম শাহ মুক্ত করার অভিযানের অন্যতম কমান্ডার ছিলেন হাজি আহমদ মুতাওয়াসিলিয়ান। তিনি তার সেনা ইউনিটকে নিয়ে এমন বীর বিক্রমে যুদ্ধ করেন যে মনে হচ্ছিল তিনি যেন 4টি ব্রিগেড নিয়ে ইরাকিদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বাইতুল মুকাদ্দাস নামের ওই অভিযানের সবচেয়ে কঠিন অংশ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছিল আহমদ মুতাওয়াসিলিয়ানকে। এ কারণে তাকে খোররামশাহের অন্যতম বিজয়ী বলে স্মরণ করা হয়। দক্ষিণ ইরাকে যুদ্ধ করার আগে তিনি ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে প্রাচ্য ও পাশ্চাত্যের মদতপুষ্ট বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলো ও নির্মূলের অভিযানের অনন্য ভূমিকা পালন করেন। বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলোর হাত থেকে ইরাক সীমান্তবর্তী ইরানের কুর্দিস্তান প্রদেশের সানান্দাজ, মাহাবাদ, মিরাভান, বানে ও পাভে শহর মুক্ত করার সম্পূর্ণ কৃতিত্ব মুতাওয়াসিলিয়ানের প্রাপ্য।
খুররাম শাহ মুক্ত করার পর আহমদ মুতাওয়াসিলিয়ান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র একজন গুরুত্বপূর্ণ কমান্ডারে পরিণত হন। তিনি কয়েকজন কমান্ডারের সঙ্গে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খমিনির সঙ্গে সাক্ষাৎ করতে তেহরানে আসেন। ওই সাক্ষাতে ইমাম খমিনি রহমতুল্লাহ আলাই আহমদ মুতাওয়াসিলিয়ানের ভূয়সী প্রশংসা করেন। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের কমান্ডারদের সঙ্গে ইমামের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। এই সম্পর্ক ছিল পিতা পুত্র বা পীর মুর্শিদ সম্পর্কের চেয়েও ঊর্ধ্বে। তাদের মধ্যে গড়ে উঠেছিল আত্মিক ও আধ্যাত্মিক সম্পর্ক। ইরান যখন খুররাম শাহ মুক্ত করার জন্য বাইতুল মুকাদ্দাস অভিযান পরিচালনা করে, তখন ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিন মুক্তি ফ্রন্ট বা PLO-কে দমনের অজুহাতে লেবাননে অনুপ্রবেশ করে। এ সময় ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করার জন্য ইরান থেকে সিরিয়ায় সৈন্য পাঠানোর প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।
হাজি আহমদ মুতাওয়াসিলিয়ান কয়েকজন সেনা কমান্ডারের সঙ্গে পরামর্শক্রমে সিরিয়ায় সেনা পাঠানোর একটি পরিকল্পনা তৈরি করেন। স্বেচ্ছায় সিরিয়ায় গিয়ে যুদ্ধ করতে ইচ্ছুক এমন 500 সৈন্যের সমন্বয়ে তিনি 1টি ব্রিগেড গঠন করেন। ব্রিগেডটি নিয়ে হাজি আহমদ সিরিয়ায় গমন করেন এবং দেশটির লেবানন সীমান্তবর্তী জাবদানি এলাকায় ঘাঁটি গাড়েন। সে সময় সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফেজ আল আসাদ এবং তিনি ইসরায়েল বিরোধী প্রতিরোধ অক্ষে যোগ দিয়েছিলেন। ইরাক ইরান যুদ্ধে বেশিরভাগ আরব দেশ যখন বাগদাদকে সমর্থন দেয়, তখন হাফেজ আল আসাদ ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন এবং ইরাকি শাসক সাদ্দামের কাছ থেকে সিরিয়াকে দূরে সরিয়ে রাখেন। হাজি আহমদ মুতাওয়াসসেলিয়ান সিরিয়া সীমান্ত থেকে লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে নীতি নির্ধারকদের সঙ্গে পরামর্শ করতে তেহরানে ফিরে আসেন।
তিনি তেহরানে এসে ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির পদস্থ কর্মকর্তাদের সামনে নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। তার পরামর্শ গ্রহণ করে বিষয়টি সম্পর্কে চূড়ান্ত দিক নির্দেশনা পাওয়ার জন্য সেনা কর্মকর্তারা ইমাম খোমেনির সঙ্গে দেখা করতে যান। সেখানে কমান্ডারদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইমাম বলেন, সিরিয়া ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে তার উদ্দেশ্য ইরানকে তার আসল দায়িত্ব অর্থাৎ ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত রাখা। এরপর তিনি বলেন, ইহুদিবাদীদের কবল থেকে কুদস বা বাইতুল মুকাদ্দাস মুক্ত করার গুরুদায়িত্ব পালন করার আগে ইরাকি বাহিনীর আগ্রাসন থেকে ইরানকে মুক্ত করতে হবে। অর্থাৎ ইমামের দৃষ্টিতে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার সময় এখনো আসেনি, তাই তিনি অবিলম্বে সিরিয়ায় পাঠানো সেনাদলকে প্রত্যাহার করে দেশে ফেরত আনার নির্দেশ জারি করেন।
এ সম্পর্কে ইরানের সাবেক সেনাপ্রধান শহীদ লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ সিরাজি বলেন, আমরা ১৯৮২ সালের ২৬ জুন ইমামের সঙ্গে সাক্ষাৎ করতে যাই। সিরিয়ায় আমরা কি করেছি সে সম্পর্কে ইমামকে অবগত করার পর এখন কি করণীয় তা ইমামের কাছে জানতে চাই। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শোনার পর বলেন, তোমরা সেখানে যেসব সৈন্য পাঠিয়েছ তাদের শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত ঝরে তাহলে আমি তার দায়িত্ব নেব না, এখনই তাদেরকে দেশে ফিরতে বলো। আমি সেদিনের আগ পর্যন্ত ইমামকে এত কঠোর নির্দেশ জারি করতে দেখিনি। আমরা দ্রুত সিরিয়ায় পাঠানো সৈন্যদের দেশে ফেরত আনার ব্যবস্থা করি।
এভাবে ইমামের নির্দেশে বেশিরভাগ সেনাকে দেশে ফিরিয়ে আনা হলেও তাদের মুষ্টিমেয় কয়েকজনকে হাজি আহমদ মুতাওয়াসসেলিয়ানের নেতৃত্বে সিরিয়ায় রেখে দেওয়া হয়। এ সময় বৈরুতস্থ ইরান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সৈয়দ মোহসেন মুসাভি ১৯৮২ সালের ৫ জুলাই জাবদানি ঘাঁটিতে মোতায়েন ইরানি সেনা কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করতে সিরিয়ায় যান। তিনি বৈরুতের পরিস্থিতি সম্পর্কে হাজি আহমদ মুতাওয়াসসেলিয়ানকে অবহিত করেন। ইরানি এই অভিজ্ঞ সেনা কমান্ডার নিজে বৈরুত পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য লেবানন গমনের সিদ্ধান্ত নেন এবং মোহসেন মুসাভির সঙ্গে তার কূটনৈতিক নাম্বার প্লেট লাগানো গাড়িতে ওঠেন। সঙ্গে নেন তার ব্রিগেডের সেনা প্রশিক্ষক তাকি রাস্তেগার মোকাদ্দাম এবং বার্তা সংস্থা ইরিনার রিপোর্টার ও ক্যামেরাম্যান কাজেম আহভানকে। তাদের কূটনৈতিক গাড়িটি স্কর্ট করার জন্য লেবাননের ডিপ্লোম্যাটিক পুলিশের একটি দলও তাদের সঙ্গে ছিল।
গাড়িটি বৈরুত থেকে ২০ কিলোমিটার দূরে বারবারা নামক স্থানে পৌঁছালে ইসরায়েলের সমর্থনপুষ্ট লেবাননের উপদল ফ্যালাঞ্জিস্ট বাহিনীর হাতে বাধাপ্রাপ্ত হয়। সে সময়ে গৃহযুদ্ধ কবলিত লেবাননে সামির জাজা নামক একজন রাজনীতিকের নেতৃত্বাধীন ফ্যালাঞ্জিস্ট বাহিনীর স্থাপিত একটি চেকপোস্টে ইরানি কূটনীতিক ও সেনা কমান্ডারকে বহনকারী গাড়িটিকে অপহরণ করা হয়। তখন থেকে আজ পর্যন্ত বিগত ৪০ বছরেও বেশি সময় ধরে আহমদ মুতাওয়াসসেলিয়ান ও তার বাকি তিন অনুগামীর ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি, তবে তাদের সম্পর্কে অনেক জল্পনা ও গুজব রটেছে।
পরবর্তী সময়ে সামের জাজা অনেকগুলো অভিযোগে গ্রেপ্তার হন এবং তিনি মুক্তি পাওয়ার পর স্বীকার করেন ইরানি পণ্যবন্দীদেরকে তার বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল এবং তার বাহিনীর মিলিশিয়ারা ওই চার ইরানিকে হত্যা করেছে। কিন্তু ইরান সরকার সামিরের এই বক্তব্যকে শুরু থেকেই সন্দেহের চোখে দেখেছে। অন্য এক বর্ণনায় জানা যায়, আহমদ মুতাওয়াসসেলিয়ান ও তার তিন অনুগামীকে অপহরণ করার পর ইহুদিবাদী ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয় এবং এখনও তারা ইসরায়েলি কারাগারে বন্দী আছেন।
তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে ওই যুদ্ধ সম্পর্কে থাকবে আরও কিছু কথা, সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে হাতে থাকা একটি খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। আমেরিকার নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে ইরান ও ভেনিজুয়েলার মধ্যে পণ্য লেনদেন করতে দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু করা হয়েছে। কারাকাসস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে কথা জানিয়ে বলেছে, ইরান ও ভেনিজুয়েলা উভয় দেশের ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান ও ভেনিজুয়েলা দুই দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিপিং লাইন্স বা IRISL এর উদ্যোগকে স্বাগত জানিয়ে তেহরান ইরান দূতাবাস বলেছে, এখন থেকে ভেনিজুয়েলার জন্য প্রয়োজনীয় নানা রকম পণ্যবাহী একটি কার্গো জাহাজ প্রতি তিন মাস অন্তর ভেনিজুয়েলার উদ্দেশ্যে ইরান ছেড়ে যাবে। এর আগে IRISL গত সপ্তাহে জানিয়েছিল, ইরানের পরবর্তী কার্গো জাহাজ আগামী মে মাসে ভেনিজুয়েলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও ভেনিজুয়েলার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক সহযোগিতা শক্তিশালী হয়েছে। যেকোনো পরমাণু স্থাপনায় সামরিক হামলা সম্পন্ন বেআইনি বলে মন্তব্য করেছেন তেহরান সফররত IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রোসে। বাংলাদেশ আন্দোলন দমিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের উপর সরকার হামলা মামলা করছে বলে অভিযোগ মাহমুদুর রহমান মান্নার। 42 দিন জেলে বন্দী থাকার পর মুক্তি পেলেন ভারতের পশ্চিমবঙ্গের ISF এর বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বললেন তিনি ভয় পাননি এবং জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া এখন আর পাশ্চাত্যের উপর নির্ভরশীল নয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।